الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা। আল্লাহ তাআলার নিয়ামতগুলির মধ্যে বড় নিয়ামত হচ্ছে মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মা বাবাকে নিজের সন্তুষ্টির মধ্যে নিজের সন্তুষ্টি বলেছে। যে ব্যক্তি নিজের মা বাবাকে সন্তুষ্ট করল, সে মূলত আল্লাহকেই সন্তুষ্ট করল। আর যে নিজের মা বাবাকে কষ্ট দিল, সে আল্লাহকেই কষ্ট দিল। মা বাবা এমন আল্লাহর পক্ষ থেকে ছেলের জন্য, মেয়ের জন্য পুরস্কার রয়েছে। মা বাবা যদি ছেলের জন্য দোয়া করে দেয়, আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে ছেলের বড় বড় বিপদগুলোকে দূর করে দিবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত সুন্দর একটি কথা ইরশাদ করেছেন, আমরা সবাই শুনেছি, আমরা সবাই এর আগে জেনেছি, কিন্তু জানি না এই হাদিসের উপরে আমরা কতটুকু আমল করতে পেরেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি নিজের মাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাবে, আল্লাহ তাকে একটি মকবুল হজ্জের সওয়াব দান করবেন, হজ্জে মবরুর এর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। হজ্জে মবরুর কাকে বলে? হজ্জে মবরুর এর প্রতিদান হচ্ছে জান্নাত। আর একটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাচ্ছি, এর আগেও আমরা শুনেছি, আমলও হওয়া উচিত। আমার নবী বলেছেন কি, আল্লাহ তাআলা মায়ের কদমে ছেলের জন্য জান্নাত রেখে দিয়েছে। যে ব্যক্তি নিজের মায়ের কদমকে চুম্ম দিল, মূলত সে জান্নাতের চখটকেই চুম্ম দিল। আল্লাহ তাআলা মা বাবার শান অনেক রেখেছে। যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে কষ্ট দিবে, তিরস্কার করবে, ধাক্কা দিবে, ঘর থেকে বের করে দিবে, তো এমন সন্তানের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, কবরেও রয়েছে, এবং জাহান্নামের মধ্যে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এ বিষয়ে আরও আমরা জানব। চলুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপরে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, তো আমার নবী বলেন কি, তার কিয়ামতের দিনে আমি শাফাআত করব, সুপারিশ করব আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ, আমরা সবাই চাই যাতে কিয়ামতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের নসিব হয়ে যাক। তো চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে, ফিরতে, উঠতে, বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি আমল ব্যতীত অপর তিনটি আমল কবুল নয়। চলুন সে তিনটি আমল কি রয়েছে? কোনো এক বুজুর্গ বলেন যে পবিত্র কোরআনে এরূপ তিনটি বিষয় রয়েছে, যার একটি ব্যতীত অপরটির আমল কবুলযোগ্য নয়। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত নামাজ ব্যতীত এবং নামাজ যাকাত ব্যতীত কবুল নয়। এই আদেশ সম্পদশালীদের জন্য, যাদের উপর যাকাত ফরজ, অর্থাৎ একটি ব্যতীত অপরটির সওয়াব ও বরকত হতে বঞ্চিত থাকবে। নম্বর দুই, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুবাদ, তোমরা আনুগত করো আল্লাহ এবং আনুগত করো রাসূলের। এখানে আল্লাহ তাআলা নিজের আনুগত করতে বলেছেন এবং নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত করতে বলেছেন। কেউ যদি আল্লাহর আনুগত করল, আল্লাহর হুকুম মানল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনল, সে অনুযায়ী চলল কিন্তু আল্লাহর হুকুম পালন করল না, তাহলে এমন ব্যক্তি বরকতও পাবে না, রহমতও পাবে না, এমনকি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম পালন করতে হবে এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও পালন করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করা এটা ফরজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় ইরশাদ করেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, অনুবাদ, আমার এবং পিতা মাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন কে আমার এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখন কেউ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করল, কিন্তু মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করল না, তাহলে এমন ব্যক্তি রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কেউ যদি মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করল কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করল না, এমন ব্যক্তিও আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ব্যতীত, পিতা মাতা এবং পিতা মাতা ব্যতীত আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন কবুলের যোগ্য নয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি আল্লাহ এবং পিতা মাতারও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এখানে তিনটি বিষয় আমরা জানতে পারলাম। এক হচ্ছে কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতার সাথে মা বাবার কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত করতে হবে এবং আল্লাহরও আনুগত করতে হবে, এবং নামাজও পড়তে হবে আর জাকাতও দিতে হবে। এই তিনটি বিষয়ের মধ্যে যদি একটিও যদি বাদ পড়ে তাহলে সে ইসলামের হুকুম পরিপূর্ণ আদায় করতে পারল না এবং রহমত থেকেও সে বঞ্চিত হয়ে গেল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী রসুল, তিনি বর্ণনা করেন কি আল কামা নামক এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল, কঠিন রোগে আক্রান্ত হলো, কলমাও সে পড়তে পারছিল না। তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংবাদ পাঠালো কি যাতে আসে আর আলকামাকে যাতে কলমা পড়িয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সলমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিলেন আর বলেন চলো আলকামার বাড়িতে যাই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছলেন এবং বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন কি যাও আলকামার মাকে এখানে নিয়ে আসো, আর সে যদি আসতে না পারে তাহলে আমি সেখানে যাব। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে গিয়ে বলা হলো কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন আর আপনি যদি যেতে না পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এখানে আসবেন, তো আলকামা এর মা বলল কে না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হব, উনাকে আমি কষ্ট কেন দিব। যখন তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামা কেমন বলো তো তুমি, তো সেই মহিলা বলল, আলকামা তো ভালো, নামাজ পড়ে, জাকাত দেয়, দান করে, সদকা করে, হজও পালন করে। বলল, আরও কিছু? বলল, আর কি বলবো, আমি তার উপরে সন্তুষ্ট নই, কেননা সে তার স্ত্রীর কথা শোনে, আমার কথা শোনে না, এবং স্ত্রীর জন্য আমাকে তিরস্কার করে, এই জন্য আমি তার উপরে অসন্তুষ্ট রয়েছি, আমি তাকে ক্ষমা করব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, যাও লাকড়ি জমা করো আর তার মধ্যে আগুন জ্বালাও, যাতে আলকামাকে সেখানে ফেলে দেওয়া হয়, নিক্ষেপ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আগুনে নিক্ষেপ করে দিবেন? বলে, হ্যাঁ, এই দুনিয়ার আগুনের চেয়ে ওই আগুন, জাহান্নামের আগুন আরও কঠিন রয়েছে, তো এই আগুনে তাকে জ্বালিয়ে দিই। তো আলকামার মা বলল, না না না, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনিও ক্ষমা করে দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়দুনা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, যাও তো দেখো আলকামা কি কলমা পড়ছে, যাও দেখে আসো, নাকি এই মহিলা আমার সন্তুষ্টির জন্য বা আমাকে রাজি করার জন্য এমনি এমনি বলে দিল। যখন বিলাল হাবশি আলকামার কাছে গেলেন, তো দেখলেন কি আলকামা কলমা পড়ছে, আর কলমা পড়েই আলকামার মৃত্যু হয়ে গেল। এই হাদিস থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি? নম্বর এক, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন কি, দেখো যার উপরে তার মা অসন্তুষ্ট থাকে তাহলে তার কলমা নসিব হবে না, সে যতই নামাজ পড়ুক, হজ করুক, জাকাত দিক আর মানুষের সেবা করুক না কেন, কলমাও পড়ুক না কেন, কলমার দাওয়াত তো দিক না কেন, যদি তার মা অথবা বাবা অসন্তুষ্ট থাকে তো মওতের সময় তার কলমা নসিব হবে না। আর মওতের সময় কলমাটাই তো ইম্পর্টেন্ট রয়েছে, যার শেষ নিঃশ্বাস কলমার সাথে হয়েছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে, এটা আল্লাহর ওয়াদা রয়েছে। এখন মওতের সময়ে যদি কলমা নসিব না হয়, কেননা দেখেন অনেকে কথাটা ইজি নিতে পারে, অনেকে ইগনোর করতে পারে, আরে ভাই এগুলো শুনছি ভাই, আরে অনেক বয়ান শুনেছি ভাই, ভাবতে পারে বা বলতে পারে, কিন্তু এটা লাস্ট স্টেজ, হ্যাঁ, যে স্টেজটা আখেরাতের সাথে বান্দাকে মিলিয়ে দিবে। আর মওত এমন একটি বিষয় রয়েছে, এই মওতকে কেউ অস্বীকার করে না, সে যে ধর্মের হোক না কেন, সে যে ধরনের লোক হোক না কেন, এই মওতকে কেউ অস্বীকার করে না। মওত তো 100% আসবেই আসবে, কখন আসবে কারো জানা নেই, কারো কাফনের কাপড় সেলাই হয়ে বা কারো কাফনের কাপড় মার্কেটে তৈরি হয়ে রাখা আছে, কিন্তু যে পরবে সে ঘুরে বেড়াচ্ছে, হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত রয়েছে, দুনিয়ার মধ্যেই ব্যস্ত রয়েছে, অথচ অলরেডি তার নামের কাফনের কাপড় মার্কেটে চলে এসেছে। অনেকেরই কবর রেডি হয়ে গিয়েছে, কিন্তু যে নামবে সে উদাসীন রয়েছে। তাহলে বোঝা গেল কি, এটা তো কম্পালসারি রয়েছে, চলেই যেতে হবে, যখন চলে যেতে হবে তো নিয়ে কি গেলাম। এখন এখানেও কিছু লোক মানে পাকনামি করে, নিজেকে খুব বড় মনে করে, সাহসী মনে করে, যা ইচ্ছে তাই বলে দেয়, আরে ভাই মরলে দেখা যাবে, বেশি জ্ঞান দিতে আসো না আমাকে, যাও নিজের কাজ করো, এমনি মাথা খারাপ আছে আমার, হ্যাঁ অনেক ব্যস্ত আছি, অনেক টেনশন আছে, যাও নিজের কাজ করো, মাথা খারাপ আছে, নসিহত করতে এসো না আমার কাছে, মরলে দেখা যাবে, যাও তো যাও, ঠিক এইভাবেই বলে। আচ্ছা মরলে দেখা যাবে, আচ্ছা মরলে কি দেখা যাবে ভাই, কি দেখবেটা কি, হ্যাঁ লোক তো দেখবে, দুনিয়া দেখবে, কি দেখবে, যে কথা বলছে, যাও এখান থেকে নিজের কাজ করো, মরলে দেখা যাবে, যাও তো দিমাগ খারাপ করো না, যাও মরলে দেখা যাবে, হ্যাঁ মরলে দেখা যাবে, তোমার মৌতে, তোমার মৃত্যুতে দুনিয়া দেখবে, কি দেখবে ভাই, এটাই দেখবে যে তোমার স্ত্রী বিধবা হয়ে গেছে। আর লোকেরা বলবে, হায় রে, তার স্ত্রীটা বিধবা হয়ে গেল, হ্যাঁ বেশি বয়সও হয়নি মেয়েটার, আর মেয়েটা বিধবা হয়ে গেল, ছোট ছোট বাচ্চা। লোকেরা বলবে, হায় রে, বাচ্চারা ইয়েতিম হয়ে গেল। লোকেরা এটাই দেখবে। লোকেরা আরও দেখবে তোমার যে কাপড় আছে সেটা খুলে নিবে, তোমাকে কাফনের কাপড় পরানো হচ্ছে, লোকেরা এটাই দেখবে, বা তুমি এটাই দেখবে। তোমার জানাজার নামাজ হচ্ছে, তুমি এটাই দেখবে, লোকেরাও এটাই দেখবে। তোমাকে খাটে করে কাঁধার উপর নিয়ে যাচ্ছে, কিছু লোকেরা বলবে, ভাই আস্তে আস্তে নিয়ে যাও, আরে আরে আস্তে আস্তে আস্তে, এভাবে বলবে। তুমি এটাই দেখবে কি তোমাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে, লোকেরা মাটি দিচ্ছে। তুমি এটাই দেখবে কি লোকেরা মাটি দিয়ে চলে গেল, আর কি দেখবে, মুনকার নাকির চলে এসেছে। প্রশ্ন হচ্ছে, বলো মন রব্বুকা, যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তো ভালো, আর যদি না দিতে পারো তাহলে কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। তো বলা খুব সহজভাবে হয়ে গেল, জানি না কোন সাহসে লোকেরা এই কথাটা বলে যে আমাকে নসিহত করতে এসো না, জ্ঞান দিতে এসো না, মরলে দেখা যাবে। জানি না কোন মানে সাহসে বলে, সেখানে তো বাঁচানোর মতো কেউ থাকবে না, না জানালা হবে না দরজা হবে, বের হওয়ার কোনো ওয়ে, কোনো পথ নেই। তো এই জন্য সাবধান আমরা হই, আমরা হাদিস এবং কোরআনের উপরে চলার চেষ্টা করি। সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিন এবং আল্লাহর ওয়ালিগণ যেভাবে নিজের জীবন অতিবাহিত করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য যেভাবে তারা স্ট্রাগল করেছেন, আমরাও যাতে সেরূপ আমরা করি। আমার নবীর একটি হাদিস আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি শিরিক করবে এটার আমার ভয় নেই, একটা বিষয়ে আমার টেনশন হচ্ছে কি আমার উম্মতি দুনিয়াদার না হয়ে যায়। দুনিয়াদার, টাকা টাকা, এক টাকার দশ টাকা, এক টাকার দশ টাকা কীভাবে হবে, দু বিঘা জমি আছে, চার বিঘা জমি কীভাবে হবে, আরে ওই জমিতে বেশি ফলন হয়, ওটা কিভাবে আমি অর্জন করতে পারবো, কিভাবে ওটা আমার নামে দলিল হবে, এই পুকুরে মাছ ভালো হয়, এই পুকুরটা আমার কিভাবে হবে, এই বাগানটা আমার কিভাবে হবে, এমন গাড়ি আমার পছন্দ, এমন গাড়ি আমার কখন হবে, হ্যাঁ শুধু আমার হবে, আমার হবে, আমার হবে, কখন হবে, কখন পাবো, কখন নেব, কখন আমার নামের এটা দলিল হবে, বাস আমার আমার করতে করতে মানুষ একেবারে কবরের সম্মুখীন হয়ে যায়, কবরে একেবারে এন্ডে দাঁড়িয়ে যায়, হ্যাঁ এরপরে আমারও বলার সে সুযোগ পায় না, কবরে নেমে যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, এখন আমরা নিজের পরীক্ষা নিই না কি আমরা কতটুকু এ পর্যন্ত নেক আমল করতে পেরেছি, আর যদি মারা যায় আল্লাহ তাআলা আমার এই আমলের কারণে কি আমাকে জান্নাত দিবে, নাকি বেশি গুনাহ আছে কি আমি জাহান্নামের দিকে চলে যাব। এই দিকেও আমাদের নজর রাখা দরকার, এই দিকেও খেয়াল রাখা দরকার, কেননা যে একবার চলে গেছে ওই পারে, এ পারে আর আসতে পারবে না। এটা যে আছে না এই দুনিয়াটা, রং আর তামাশা, চাকচিক্য, সৌন্দর্য দেখছি, এগুলো সব ধোকা। এই চাকচিক্য, এই রং রূপ, দুনিয়া আমাকে কবরের আজাব থেকে বাঁচাতে পারবে না। এজন্য বুদ্ধিমান সে আছে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে, নিজের আখেরাতকে ভালো করে নেয়, সে হচ্ছে বুদ্ধিমান। তো যে কথা বলছিলাম কি মা বাবা, তো মা বাবা কে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে ঈমান নিয়ে আমরা যেতে পারবো, আর যদি মা বাবাকে অসন্তুষ্ট করি তাহলে তো দুনিয়ায় অপমানিত, লাঞ্ছিত হতে হবে, সমস্যার সম্মুখীন হতে হবে, আর কবরে হাসরে মিজানে পুলস রাতে তো আছেই আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজ হাদিস এবং কোরআনের ইলম, জ্ঞান না থাকার কারণে আমরা মা বাবাকে তুচ্ছ মনে করি। অনেক যুবক এমন আছে, ভালো স্টুডেন্ট, ভালো পড়ালেখা করেছে, ভালো জব পেয়েছে বা বাইরে দেশে চলে গিয়েছে, একটাই সন্তান আছে, বাবাকে বলছে আমারও ভবিষ্যৎ আছে, আমাকেও কিছু করতে হবে, আমাকে যেতে দাও বা কিছু টাকা দাও, আমি চলে যাই বিদেশে। নিরুপায় হয়ে মা বাবা অনুমতি দিয়ে দে, যাও। এখন সে বিদেশে চলে গেল একা, মা বাবা রয়েছে, অসুস্থ হয়ে রয়েছে, সেবার প্রয়োজন আছে, কিন্তু কেউ সেবা যত্ন করার মতো নেই। ছেলে তো আছে, হায়, এমন ছেলে কিয়ামতের দিনে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবে? দেখুন, দুনিয়াটাই সব কিছু নয়, এর পরেও কিছু আছে। আমরা মুসলমান আছি, আমাদেরকেও আল্লাহ তাআলা কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং সেই রেখার ভিতরে আমাদেরকে থাকতে হবে। রেখার বাইরে গেলেই কিন্তু ধ্বংস রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পিতা মাতার উপর সন্তানের তিনটি হক রয়েছে। চলুন আমরা শুনি এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতা মাতার উপর সন্তানের তিনটি হক। নাম্বার এক, জন্মের পর সন্তানের ভালো নাম রাখা, যার অর্থ যাতে ভালো হয়। নাম্বার দুই, কোরআন শিক্ষা দেওয়া। আর নাম্বার তিন, প্রাপ্ত বয়স হলে নিকা দিয়ে দেওয়া, বিবাহ করিয়ে দেওয়া। এটা হচ্ছে পিতা মাতার উপর সন্তানের হক। এখন জন্মের পর সন্তানের কেমন নাম রাখা হয়, আরেকটি হাদিসে করিমা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতা মাতার উচিত সন্তানের যাতে ভালো নাম রাখে। আর আজ কেমন নাম রাখা হয় আপনারা জানেন, ছোটু, মুন্না, টিঙ্কু, রিঙ্কু, জনি, হ্যাঁ, তো এই ধরনের কি কি নাম রাখা হয়। আমি একবার গিয়েছিলাম এক জায়গায়, তো আমি জিজ্ঞেস করলাম এক ছেলেকে, তোমার নাম কি? বলছে, আমার নাম বারুদ, যেটা বোমের মতো ফেটে যায়। আমি বললাম, ভাই এটা কি নাম তোমার, বারুদ? হ্যাঁ, তো তুমি তো যেখানে যাবে মনে সেখানেই, তো এই যে নাম রাখা বারুদ, বল্টু, নালটু, জুমরাতি, জুম্মান, মংলু, হ্যাঁ, এই যে নাম রাখা হয় এটা কেমন নাম রাখা হয়। এখন আপনি দেখবেন, যার নাম মংলু, জুমরাতি, জুম্মান, পপ্পু, গুড্ডু, মুন্না, হ্যাঁ, তো আর কি কি, তো এইগুলো নাম কি কখনো দেখেছেন? এরা বড় অফিসার হয়েছে, বড় জ্ঞানী হয়েছে, বড় মৌলানা হয়েছে, বড় হাফিজ হয়েছে, বড় ইমাম হয়েছে। এই নামের কি কখনো কোনো ব্যক্তিকে ইমাম দেখেছেন, কি মংলু ইমাম? না, এমন মানে এমন নামের তো কোনো বরকত নেই। আর যে নাম রাখা হয়েছে ছোট বাচ্চার, তো এই বাচ্চাকে বরকত থেকে কেন বঞ্চিত করা হচ্ছে? তো এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি সন্তানের ভালো নাম রাখো। আজকাল একটা কি এমন শুরু হয়ে গিয়েছে কি, বাচ্চা জন্ম নিলেই পশ্চিমা লোকদের নামের সাথে নাম রাখে, তো এই নাম রাখা ঠিক নয়। আমরা মুসলমান আছি, আমাদের নাম যাতে আম্বিয়া আলিমুসাল্লাতুসাল্লামের নাম যে ছিল ওই নামের মতো নাম রাখা উচিত। হ্যাঁ, যেমন ইব্রাহিম, হ্যাঁ, যেমন আবদুল্লাহ, আব্দুর রহমান, সাহাবা এবং আউলিয়া কেরাম এর নামের সাথে নাম রাখা উচিত, বা এমন নাম রাখা উচিত যে নামের ভালো মানে আছে। মেয়ে জন্ম নিল, নাম রাখে দিল কাজল, তো কি কি নাম মানে রাখে যার মানে কোনো মানে হয় না। এই জন্য ছেলে মেয়েদের এই অবস্থা রয়েছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে, পিতা মাতার উচিত যাতে ছেলে সন্তানের ভালো নাম রাখে। এখন দেখা যায় কি, বাড়ির যে মেয়েরা আছে, খালা আছে, ফুপু আছে, তো এরাই আগে থেকেই, বাচ্চা এখনও জন্ম নেয়নি, আগে থেকে নাম চুজ করে রেখে নেয়। না, কোনো ভালো সুন্নি আলিমে দিন, হ্যাঁ, উনার কাছে গিয়ে, হ্যাঁ, যাতে নাম একটা ভালো নিয়ে নেয়, কি একটা ভালো নাম আপনি বের করে দেন, যাতে আমার ছেলে বরকত পায়, নামের যাতে বরকত সে অর্জন করতে পারে। তো আগে তো এমনই হতো, কিন্তু আজ এমন হচ্ছে না। নাম রেখে দিল, তো জিজ্ঞেস করলো কে নাম রেখেছে, তো বললো বাড়ির খালা রেখেছে বা ফুপু রেখেছে বা মামা রেখেছে, এভাবে। তো ডাক নামও যাতে ভালো হয়, আসল নাম তো হবেই হবে, তার পাশাপাশি যাতে ডাক নামও ভালো একটা রাখা হয়। নম্বর দুই, কোরআনে পাকের শিক্ষা দেওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তানকে কোরআনে মজিদ ফুরকানে হামিদের শিক্ষা দেওয়া। এখন বাচ্চা বলতে শিখেছে তো আমরা কি বলি, বলো পাপা, পাপা বলো, বেটা পাপা, হ্যাঁ বলো, মাম্মি মাম্মি, মা মা বলো। তো এই যে পাপা মাম্মি এগুলো শেখানো হচ্ছে, বাচ্চা এই মাত্র কথা শিখলো বা মুখ থেকে বের করছে, তো আল্লাহর নাম শিখায় না, বলো বেটা আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম, এভাবে শেখানো উচিত। কিন্তু এখন মাম্মি ড্যাডি শুরু হয়ে যায় শেখানো, তো এটা কি? আচ্ছা, এরপর যখন কথা বলতে শিখে একটু বড় হয়, তো তাকে দুনিয়াবি শিক্ষায় তো আমরা শিক্ষিত করছি, কিন্তু যে কালাম, যে কোরআন, যে কিতাব দুনিয়াও কাজে আসবে, কবরেও কাজে আসবে, মৃত্যুর সময়ও কাজে আসবে, কিয়ামতেও কাজে আসবে, পুলসরাতেও কাজে আসবে, হ্যাঁ, এবং মিজানের পাল্লাও কাজে আসবে। আর এই কোরআন, এই কিতাব যে পাঠ করেছে, যে শিখেছে, এই কিতাব তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যে পড়েছে যে শিখেছে তাকে সুপারিশ করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। যার সাথে বন্ধুত্ব করলে জান্নাত পাওয়া যায়, তো তার সাথে আমরা বন্ধুত্ব করছি না, আর নিজের ছেলেদেরকেও বন্ধুত্ব করতে বলছি না, এর মানে হচ্ছে কোরআন আমরা শিক্ষা দিচ্ছি না। এখন দেখা যায় CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, RAT র্যাট, র্যাট মানে ইঁদুর, DOG ডগ, ডগ মানে কুকুর। আমার বাচ্চারা পড়ছে, আ মা বাবা অনেক খুশি হচ্ছে, অনেক খুশি, প্রাউড করছে। ঠিক আছে, শিখতে হবে, ভালো কথা, সব ভাষাই শেখা ভালো, সব ভাষা সম্পর্কে জ্ঞান রাখা ভালো, তার পাশাপাশি কোরআন তো শিক্ষা দিতে হবে না। হ্যাঁ, আমরা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দুনিয়াবি পড়ালেখার জন্য আমরা ব্যয় করছি, কিন্তু কোরআনে মজিদ ফুরকানে হামিদ, যার মধ্যে আমার রবের হুকুম রয়েছে, আমার রব, আমার আল্লাহ আমাকে কি বলেছে, কিভাবে চলতে বলেছে, কিভাবে দেখতে বলেছে, কিভাবে ধরতে বলেছে, কিভাবে খেতে বলেছে, কিভাবে লেনদেন করতে বলেছে, নামাজ পড়তে বলেছে, হজ করতে বলেছে, যাকাত দিতে বলেছে, তো এগুলো সব সেখানে বিধানগুলো রয়েছে। এই বিধান কি আমরা নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছি? না দিলে কিন্তু কিয়ামতের দিন এই সন্তানই আমাদের ব্যাপারে অভিযোগ করবে, মওলা বাবা ছিল আমাকে কোরআন শিক্ষা দেয়নি। তো অ্যাট ফার্স্ট সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, এটা আমি বলছি না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নাম্বার তিন হচ্ছে প্রাপ্ত বয়স হলে ছেলেকে বিবাহ দিয়ে দেওয়া। আজ কি হয়, এখনই বিয়ে দিব, ও তো নিজের পায়ে দাঁড়াতেই পারেনি, সে তো চাকরি করে না, দু টাকা কামাতে পারে না, দু টাকা রোজগার করতে পারে না, এখনই বিয়ে দিব। মেয়ের বয়স হয়ে গিয়েছে 18 হয়ে গিয়েছে, 20 হয়ে গিয়েছে, 25 হয়ে গিয়েছে, মেয়ের বিয়ে দিচ্ছে না মা বাবা, কেন? ভালো পাত্র পাওয়া যাচ্ছে না, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী ছেলে পাওয়া যাচ্ছে না, ভালো বিজনেসম্যান পাওয়া যাচ্ছে না, বিল্ডিংওয়ালা বাড়ির ছেলে পাওয়া যাচ্ছে না। এই যে তালাশ করছে করছে করছে, মেয়ে বুড়ি হয়ে যাচ্ছে, এই যে মেয়ে বুড়ি হয়ে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, তো এর গুণাগুলো কার ঘাড়ে পড়বে? মা এবং বাবার ঘাড়ে পড়বে। তো এই জন্য আচ্ছা, ছেলে, ছেলেও বুড়া হয়ে যাচ্ছে, মা বাবা বিয়ে দিচ্ছে না, আরে বিয়ে তো দিয়ে দাও, আজ দু হাত উঠছে, বিয়ে হয়ে গেলে চার হাত উঠবে, আর মেয়ে যে আসবে তো ও তো নিজের খাবার, নিজের রিজিক সে তো সঙ্গে নিয়ে আসবে। তো আমাদের বোঝা উচিত, হাদিসে পাকের উপরে আমল করা উচিত, পিতা মাতার উপর সন্তানের তিনটি হক, পিতা মাতা সন্তানের ভালো নাম রাখবে, কোরআনের শিক্ষা দিবে, আর প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ দিয়ে দিবে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় মা বাবা, আর এই অনুষ্ঠানে আমরা মা বাবা সম্পর্কে, মা বাবার কী হক রয়েছে এই সম্পর্কে আমরা জানতে পারি। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।